বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 23 জুলাই, 8 শ্রাবণ এবং ফার্সি 1 মুরতাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্সে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরাক ও চীনের বিশেষ সহযোগিতা চুক্তি বাস্তবায়নের গুরুত্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে কঠোর লকডাউনে ঢাকা ফেরত মানুষের দুর্ভোগ সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা পাশ্চাত্যের জীবন ব্যবস্থা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের খুজিস্তান প্রদেশের পানি সংকটের সমাধান করার কঠোর নির্দেশ দিলেন সর্বোচ্চ নেতা। আগের নির্দেশনা বাস্তবায়ন না হয় অসন্তোষ প্রকাশ। বিভিন্ন ধরনের ড্রোন নির্মাণে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে ইরান। রাশিয়াকে কৌশলগত অংশীদার বলে অভিহিত করলেন ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী। বাংলাদেশে কিছুটা কমল করোনায় মৃতের সংখ্যা। বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার অলিম্পিক লরেলে ভূষিত হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণের দায়ে তৃণমূল এমপি শান্তনু সেনের সদস্যপদ সাময়িক স্থগিত। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের জনগণের সমস্যার সমাধানের জন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি আজ ইরানে তৈরি করোনা ভাইরাসের টিকা বারাকাতের দ্বিতীয় ডোজ গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে এ নির্দেশ দেন। তিনি বলেন, গত কয়েকদিনের একটি বেদনাদায়ক উদ্বেগের বিষয় ছিল খুজিস্তান প্রদেশের পানি সংকট সহ অন্যান্য সমস্যা। খুজিস্তান প্রদেশ ও এর কেন্দ্রীয় শহর আহওয়াজের পানির স্বল্পতা ও পয়োনিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে অতীতের দিক নির্দেশনাগুলো বাস্তবায়িত না হয় সর্বোচ্চ নেতা অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সেই পরামর্শগুলো বাস্তবায়ন করা হলে পরিস্থিতি আজকের অবস্থায় পৌঁছাতে পারত না। খুজিস্তান প্রদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ ও শিল্প কারখানা থাকা সত্ত্বেও সেখানকার জনগণকে কষ্ট পেতে হতো না। তিনি একই সঙ্গে ইরানের শত্রুদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শত্রুরা ইরানের ইসলামী বিপ্লব ও শাসন ব্যবস্থার ক্ষতি করার প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করার জন্য ওঁত পেতে আছে। কাজেই তারা যাতে দেশের ক্ষতি করার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইরানের দক্ষিণাঞ্চলে চলতি বছর কম বৃষ্টিপাত ও প্রচণ্ড গরমের কারণে খুজিস্তান প্রদেশের পানির স্বল্পতা দেখা দিয়েছে। খালবিলের পানি শুকিয়ে যাওয়ায় পাশাপাশি ভূগর্ভস্থ পানির উচ্চতা কমে যাওয়ার কারণে প্রদেশের জনগণ তীব্র পানির সংকটে ভুগছেন। সম্প্রতি প্রদেশের কোথাও কোথাও পানির দাবিতে বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছেন স্থানীয় লোকজন। তবে সরকারের পক্ষ থেকে কারুন বাঁধের বিভিন্ন গেট খুলে দিয়ে খুজিস্তানের পানি সংকটের সমাধানের চেষ্টা করা হচ্ছে। ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী আফশিন খাজে ফার্দ বলেছেন, পাইলটবিহীন বিমান বা ড্রোন নির্মাণে তার দেশ পুরোপুরি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। রাশিয়ায় অনুষ্ঠানরত আন্তর্জাতিক অ্যারোস্পেস প্রদর্শনীতে অংশগ্রহণ করে তিনি একথা জানান। খাজে ফার্দ প্রদর্শনীর ইরানি স্টলে বসে বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে রাশিয়াকে তার দেশের কৌশলগত অংশীদার হিসেবেও বর্ণনা করেন। চলতি বছর রাশিয়ার অ্যারোস্পেস প্রদর্শনীর নাম দেয়া হয়েছে ম্যাক্স 2021। ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী বলেন, ড্রোন নির্মাণের ক্ষেত্রে আমাদের আজকের যে সাফল্য তা মূলত গত চার দশক ধরে আমাদের তরুণ বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টা ও নিরবচ্ছিন্ন কর্মতৎপরতার ফসল। তিনি বলেন, নানা ধরনের ড্রোনের বিভিন্ন রকমের বডি ও ইঞ্জিন এখন ইরানেই তৈরি হচ্ছে। উচ্চ আকাশে উড্ডয়ন, নিখুঁতভাবে কার্য সম্পাদন, স্বয়ংক্রিয় টেক অফ ও অবতরণ এবং রাত্রিকালীন মিশন পরিচালনার ক্ষেত্রে আমাদের ড্রোনগুলো সর্বোচ্চ মান বজায় রাখতে সক্ষম হচ্ছে। ইরাক থেকে চলতি বছরের শেষ নাগাদ সব মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দুদেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সেদেশের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরাক থেকে 2021 সালের শেষ নাগাদ মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দুদেশের কর্মকর্তারা একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছেন। দৈনিকটি আরও জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরাকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একটি যৌথ বিবৃতি প্রকাশের লক্ষ্যে কাজ করছেন, যেখানে চলতি বছরের শেষ নাগাদ ইরাক থেকে মার্কিন সশস্ত্র বাহিনী প্রত্যাহারের ঘোষণা থাকবে। একই সঙ্গে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, তবে আইএসের মতো উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা করার লক্ষ্যে কিছু মার্কিন সেনাকে ইরাকে রেখে দেওয়ার ব্যাপারেও আলোচনা চলছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। নোবেল বিজয়ী বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার অলিম্পিক লরেলে ভূষিত হয়েছেন। আজ জাপানে অলিম্পিক ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষে এই পুরস্কার প্রদান করা হয়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
নোবেল বিজয়ী বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবার বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার অলিম্পিক লরেলে ভূষিত হয়েছেন। আজ শুক্রবার জাপানে অলিম্পিক ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়, তবে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন না ডক্টর ইউনুস। অলিম্পিক কমিটি বলেছে, সারা বিশ্বকে অনুপ্রেরণা দিয়ে এক সাতার তলে নিয়ে আসার জন্য বাংলাদেশি নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস এই পুরস্কার পাবার জন্য সবচেয়ে বেশি যোগ্য বলে বিবেচিত হয়েছেন। পুরস্কার প্রদানের পরপরই ইউনুস সেন্টারের ফেসবুকের পেজ থেকে তার বক্তব্য প্রকাশ করা হয়। এতে প্রফেসর ইউনুস বলেছেন, অলিম্পিক লরেল প্রাপ্তিতে আমি অভিভূত এবং সম্মানিত বোধ করছি। একই সঙ্গে আমি দুঃখিত যে আমি সশরীরে অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। এরপর তিনি বিশ্বের অ্যাথলেটদের উদ্দেশ্যে বলেন, আপনারাই পরিবর্তনশীল বিশ্বের নেতৃত্ব দিতে পারেন। একই সঙ্গে সৃষ্টি করতে পারেন 3টি 0 বা 0। এগুলো হচ্ছে 0 কার্বন নির্গমন, 0 দারিদ্র এবং 0 বেকারত্ব। প্রত্যেকের মধ্যে উদ্যোক্তা হবার শক্তি সৃষ্টি করার মাধ্যমেই এগুলো করা সম্ভব। প্রফেসর ইউনুস তার বার্তায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সফলতা কামনা করেন। তিনি ক্রীড়ার মাধ্যমে বিশ্বকে আরও শান্তিপূর্ণ স্থান হিসেবে গড়ে তুলতে অলিম্পিক কমিটির ভূমিকার কথা উল্লেখ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক সকলের জন্য শুভকামনা জানান। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় আরও ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৮৫১ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬৩৬৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১,৪৬,৫৬৪ জনে। ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কথিত অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণের অভিযোগে তৃণমূল এমপি শান্তনু সেনের সদস্যপদ সাময়িক স্থগিত করা হয়েছে। আজ রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণের জন্য শান্তনুকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন। আগামী ১৩ আগস্ট পর্যন্ত সংসদের বর্ষাকালীন অধিবেশন চলবে। ততদিন পর্যন্ত সাসপেন্ড থাকবেন শান্তনু এমপি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি হিন্দির ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে। কথিত সংঘর্ষে নিরাপত্তা কর্মীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে। আজ শুক্রবার এক পুলিশ কর্মকর্তা বলেন, সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পেয়ে বৃহস্পতিবার সোপোরের ওয়ারপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী ঘেরাও ও তল্লাশি অভিযান চালায়। প্রতিটি বাড়ি তল্লাশির সময়ে সন্ত্রাসীদের সন্ধান পাওয়া যায় এবং তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল, কিন্তু সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপর গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনীর অভিযান সংঘর্ষে পরিণত হয়। এর ফলে ওই অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা কর্মীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গণমাধ্যমের অন্য একটি সূত্রে প্রকাশ, ওয়ারপোরা এলাকায় কয়েকজন গেরিলার উপস্থিত থাকার খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী। এরপরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু কাশ্মীর পুলিশ, আধাসামরিক বাহিনী সিআরপিএফ এবং ২২ রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য সমন্বিত একটি যৌথ বাহিনী ওই অঞ্চলটিকে ঘিরে ফেলে। সংশ্লিষ্ট এলাকায় প্রবেশ এবং প্রস্থানের সমস্ত পয়েন্ট সিল করে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। চলতি বছরে নিরাপত্তা বাহিনীর হাতে ৮০ জন গেরিলার মৃত্যু হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, ভারত।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তার দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে তালেবানের যুদ্ধকে নাজায়েজ বা ধর্মীয় রীতিবিরোধী বলে মন্তব্য করেছেন। আফগানিস্তানের বার্তা সংস্থা আরিয়ানা নিউজ এ খবর জানিয়েছে। গনি কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে কয়েকজন পদস্থ আফগান সেনা কমান্ডারের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেমন তালেবানের যুদ্ধ অবৈধ, তেমনি এ আগ্রেশন জাতীয়তাবাদী চেতনারও পরিপন্থী। তালেবান হামলার মোকাবেলায় শক্ত প্রতিরোধ গড়ে তোলায় তিনি আফগান সেনা কমান্ডার ও সাধারণ সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। আফগান প্রেসিডেন্ট বলেন, তালেবানের হাতে বেদখল হয়ে যাওয়া জেলাগুলো আমরা শীঘ্রই পুনরুদ্ধার করব। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের এসপিনগড় জেলায় রকেট হামলা হয়েছে। নানগারহারের প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বৃহস্পতিবারের ওই হামলায় ৫ শিশু নিহত হয়েছে। আফগানিস্তানের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ ও দায়েশ এ রকেট হামলা চালিয়েছে, অবশ্য তালেবান এ হামলার জন্য আফগান সেনাবাহিনীকে দায়ী করেছে। প্রেসিডেন্ট আশরাফ গনি যখন বৃহস্পতিবার নানগারহার প্রদেশ সফর করছিলেন তখন এ রকেট হামলা চালানো হয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাক ও চীন 20 বছর মেয়াদে বিশেষ কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে। এই সম্পর্কে আজকে দৃষ্টিপাতে প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান।
ইরাক ও চীনের বিশেষ কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়ন শুরু হয়েছে। 20 বছর মেয়াদী এই সমঝোতা বাস্তবায়নের অংশ হিসেবে ইরাক তার তেল রপ্তানি করবে চীনে, এবং বিনিময়ে চীন ইরাকের নানা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করবে। চীন ও ইরাক উভয় দেশের জন্যই বেশ গুরুত্বপূর্ণ এই চুক্তি, বিশেষ করে তা চীনের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এজন্যই চীনের প্রতিদ্বন্দ্বী দেশগুলো, বিশেষ করে আমেরিকা, বাগদাদ বেইজিং চুক্তি বাস্তবায়ন বানচালের ব্যাপক চেষ্টা চালিয়েছে। চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার অধিকারী এবং বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। অন্য দেশগুলোতে পুঁজি বিনিয়োগের ব্যাপক ক্ষমতা রয়েছে দেশটির। তাই পশ্চিম এশিয়ার দেশ ইরান ও ইরাক সহ বিশ্বের বেশিরভাগ অঞ্চলে রয়েছে চীনের উপস্থিতি, এবং পশ্চিম এশিয়ার বেশিরভাগ দেশের সঙ্গেই চীনের নানা ধরনের সুসম্পর্ক বেড়ে চলেছে, এবং এইসব দেশ চীনা বিনিয়োগকে খুবই খুশি মনে স্বাগত জানাচ্ছে। ইরাক এখন জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক। তাই ইরাকের জ্বালানি তেল বিনিয়োগ করাটা চীনের জন্য খুবই লাভজনক ও জরুরি। ইরাকের তেল রপ্তানির 44% যায় চীনে। দৈনিক 800,000 ব্যারেল ইরাকি তেল আমদানি করে চীন। ইরাক মনে করে চীনা বিনিয়োগের সুবাদে দেশটির শিক্ষা, সড়ক, রেলপথ, বন্দর ও বিদ্যুৎ সহ নানা অবকাঠামোরও ব্যাপক উন্নয়ন ঘটবে। ইরাককে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের শরিক করাই চীনের লক্ষ্য। ইরাকে চীনের উপস্থিতির ফলে এ অঞ্চলে চীনের প্রভাব অনেক বেড়ে যাবে। ইরাকের মতো একটি গুরুত্বপূর্ণ দেশ অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী হতে পারলে এ দেশটি এ অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বেশ কিছুকাল আগে স্বাক্ষরিত এই চুক্তির বাস্তবায়ন যখন অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন এই চুক্তি বাস্তবায়ন শুরু হয় ওয়াশিংটন বাগদাদের উপর চাপ আরও বাড়িয়ে দিতে পারে, কারণ মার্কিন সরকার এই ধরনের চুক্তির সবচেয়ে বড় বিরোধী।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। করোনা মহামারীর বাড়বাড়ন্তের কারণে আজ থেকে 14 দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে বাংলাদেশে। এই সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে পবিত্র ঈদুল আজহা শেষে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে দেশব্যাপী 14 দিনের কঠোর বিধিনিষেধ বা লকডাউন। বিধিনিষেধ বাস্তবায়নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রয়েছে সেনাবাহিনী এবং ভ্রাম্যমাণ আদালত। ঈদের পর সাপ্তাহিক ছুটির দিনে আজ রাজধানীতে কম সংখ্যক মানুষ রাস্তায় বেরিয়েছেন। তবে কঠোর লকডাউনের প্রথম দিন শুক্রবার সকাল 6টা থেকে রাজধানীতে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যারা বাইরের জেলা থেকে দূরপাল্লার বাদ যোগে বা নৌপথে ঢাকা এসে পৌঁছেছেন তারা। বাস বা লঞ্চ টার্মিনালে নেমে যানবাহন না পেয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে রিক্সায় বা ভ্যান গাড়ি চেপে গন্তব্যে যেতে দেখা গেছে এসব মানুষদের।
আমি সদরঘাট আসে পৌঁছেছি, গাড়ি ঘোড়া নাই, এখন এক ঘন্টা ধরে হাঁটতে আছি।
এদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। জরুরি কারণ ছাড়া বাইরে আসা, মাস্ক পরিধান না করা, এ সমস্ত কারণে মামলা এবং জরিমানা করা হয়েছে। কোন ধরনের শিথিলতা দেখানো হচ্ছে না।
জিজ্ঞাসাবাদ করে যদি তারা বিধির মধ্যে বা শর্তের মধ্যে পড়ে তখন তাদেরকে আমরা ছেড়ে দেব।
এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম মহানগরীতেও লকডাউন কার্যকর করতে নামানো হয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজকে কঠোর লকডাউনের প্রথম দিনে সকাল থেকেই দেখতে পাচ্ছেন রাস্তায় তেমন যানবাহন নেই এবং মানুষজনও তেমন নেই। যারা বের হয়েছেন রাস্তায় তাদেরকে তাদের প্রয়োজন আছে কিনা সেটা যাচাই করা হচ্ছে। যদি কোনো ধরনের প্রয়োজন ছাড়া বের হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করব।
উল্লেখ্য, এবারের বিধিনিষেধ চলাকালে অতি জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হতে নিষেধ করা হয়েছে। তাছাড়া শপিং মল, মার্কেট সহ সব দোকানপাট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং বিনোদন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। বিধিনিষেধে সব ধরনের শিল্প কলকারখানাও বন্ধ থাকছে। এ সময় সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় দাপ্তরিক কাজ ভার্চুয়ালি সম্পন্ন করতে বলা হয়েছে। ওদিকে আজ সকাল থেকে দৌলতদিয়া এবং মাওয়াঘাটে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ রাখা হয়েছে। এদিকে লকডাউনের প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। গত কয়েকদিন বাজারে সবজির দাম কিছুটা স্থিতিশীল দেখা গেলেও এখন প্রতিটি সবজির দাম বেড়েছে কয়েক গুণ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক ধারাবাহিক আলোচনা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা আমেরিকায় আগ্নেয়াস্ত্র সহিংসতা সম্পর্কে কিছুটা আলোচনার চেষ্টা করেছি। আজকের আসরে আমরা মার্কিন সমাজে বন্দুক তথা আগ্নেয়াস্ত্র সহিংসতা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
বলা হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে নানা সুযোগ সুবিধার দেশ। অনেকে মজা করে বলেন প্রকৃতপক্ষে কোন কোন ক্ষেত্রে ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে তা নিয়ে নানা বিতর্ক থাকলেও যে সুযোগটির বিষয়ে একদম বিতর্ক নেই তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের গুলি চালানোর অবাধ সুযোগ দিয়ে রেখেছে। অন্যভাবে বলা যায়, গুলি চালিয়ে মানুষ হত্যার অবাধ সুযোগ রয়েছে আমেরিকায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টার বা সিডিসির পরিসংখ্যান বলছে, 2013 থেকে 2017 সালে পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে 310 জন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে গড়ে প্রতিদিন মারা গেছেন কমপক্ষে 100 জন। অন্যান্য পরিসংখ্যানে দেখা যাচ্ছে গড়ে প্রতিদিন 21টি শিশু এবং কিশোরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মার্কিন গণমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী আমেরিকায় শিশু মৃত্যুর তৃতীয় প্রধান কারণ হচ্ছে আগ্নেয়াস্ত্র। এছাড়া সে দেশে অস্ত্রের সাহায্যে আত্মহত্যার ঘটনাও অনেক বেড়ে গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শনের অধ্যাপক ও বিশেষজ্ঞ জন কোলসি বলেছেন, মার্কিন নাগরিকদের জন্য এখন নিজ দেশে বসবাস করাটা আফগান যুদ্ধে যাওয়ার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ। আমেরিকানরা সহিংসতা চালিয়ে আনন্দ পায়, রোমানরা আগে সংঘাত ও হত্যা দেখতে কলোসিয়াম বা গ্ল্যাডিয়েটরদের যুদ্ধের ময়দানে যেতেন এবং হত্যা নৃশংসতা উপভোগ করতেন। কিন্তু এখন মার্কিন নাগরিকদেরকে এটুকু কষ্ট করতে হয় না। মার্কিন নাগরিকরা তাদের ঘরের জানালা খুললেই হত্যার দৃশ্য দেখতে পান। ২০১৭ সালের এক পরিসংখ্যানে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জনের হাতে গড়ে ১২০টির বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। অর্থাৎ আমেরিকায় মানুষের ঘরে ঘরে যে অস্ত্র রয়েছে তা তাদের মোট জনসংখ্যার চেয়েও বেশি। আসলে আমেরিকায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে হত্যাকাণ্ড কোথায় ঘটবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এমন কোনো স্থান নেই যেখানে বন্দুক সহিংসতা নেই। আপনি রেস্টুরেন্টে যাবেন, সেখানেও যে কোনো সময় গুলির ঘটনা ঘটে যেতে পারে। গির্জাতেও ঘটতে পারে হত্যাকাণ্ড ও সহিংসতা, আর স্কুল ও কলেজে তো অহরহ ঘটছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে গুলির ঘটনা সত্যিই বিস্ময়কর। স্কুলে বন্দুক সহিংসতা সহ নানান কারণে সেখানে গুলিতে শিশু মৃত্যুর হার অনেক বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গবেষকরা জানিয়েছেন, সেদেশে প্রতি বছর বন্দুকের গুলিতে ১৩০০ শিশু নিহত হয়। প্রতি বছর গুলিতে আহত হয় ৫৮০০ শিশু। দৈনিক নিউইয়র্ক টাইমস সম্প্রতি এক নিবন্ধে লিখেছে, আমেরিকায় স্কুলে গুলির ঘটনা ঠেকাতে লাখো ডলার খরচ করা হয়েছে, নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। অ্যাসোসিয়েটেড প্রেস এবং শিকাগো ইউনিভার্সিটির NORC সেন্টারের এক গবেষণায় দেখা গেছে, ৭৪% বাবা মা মনে করেন ১৯৯৯ সালের তুলনায় এখন স্কুলগুলোতে সহিংসতা আরও বেড়েছে। ১৯৯৯ সালের প্রসঙ্গে এসেছে কারণ ওই বছর কলোরাডো অঙ্গরাজ্যের কলম্বাইন হাই স্কুলে গুলিতে ১২ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হন। ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণ ওই নৃশংস হত্যাকাণ্ড চালায়। এরপর দুই তরুণী আত্মহত্যা করে। এই ঘটনায় আরও প্রায় ২১ জন আহত হয়।
কলম্বাইনের হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। এই ঘটনা বিস্ময়কর এজন্য যে ওই দুই যুবক দীর্ঘদিন ধরে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। পুলিশ বাহিনীকে বিভ্রান্ত করতে তারা শহরের কয়েকটি স্থানে হাতে বানানো বোমাও পেতে রেখেছিল। ওই ঘটনা এতটাই দৃষ্টি আকর্ষণ করেছিল যে এ নিয়ে দুটি সিনেমাও তৈরি হয়েছে। এই হত্যাকাণ্ড ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও তা সহিংসতা কমাতে ভূমিকা রাখতে পারেনি। ঘটনার ২০ বছর পর ২০১৯ সালে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, ১৯৯৯ সালে কলোরাডোতে কলম্বাইন হাইস্কুলে গণহত্যার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ বছরে ২৩০০০০ বেশি শিক্ষার্থী স্কুলে বন্দুক সহিংসতার শিকার হয়েছে। আমেরিকার অনেক গবেষক মনে করেন, মার্কিন স্কুল ও কলেজে সহিংসতা দেশটির গোটা সমাজের সার্বিক সহিংসতার একটি প্রতিচ্ছবি। এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, সমাজের অন্যান্য ঘটনার সঙ্গে এর সম্পর্ক রয়েছে।
কিন্তু প্রশ্ন হলো, আমেরিকায় প্রতিদিন গুলিতে বহু মানুষের মৃত্যুর পরও কেন এখনো অবাধে অস্ত্র কেনা বেচা নিষিদ্ধ করা হয়নি, কেন অস্ত্র নিয়ন্ত্রণে আইন করা যায়নি। আমেরিকার রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে প্রভাবশালী লবি হচ্ছে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন বা NRA। এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র বহন অধিকারের প্রধান মুখপাত্র সংগঠন। এই সংগঠন অস্ত্র বহনের অবাধ সুযোগ অক্ষুণ্ণ রাখতে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ও প্রভাব কাজে লাগায়। মার্কিন নির্বাচনে যারাই প্রার্থী হন তাদেরকেই নির্বাচনী প্রচারের জন্য অর্থ সহায়তা দেয় এই সংগঠন। এ কারণে মার্কিন নেতারা নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়ার পরও সংসদে গিয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাশের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন না। এছাড়া আমেরিকার অস্ত্র নির্মাণ ও রপ্তানি শিল্প হচ্ছে সেদেশের অর্থনীতির একটি মূল উৎস। মার্কিন যুক্তরাষ্ট্রের হালকা অস্ত্রের বাণিজ্যে আর্থিক লেনদেন ঘটে প্রায় $14 trillion, আর সরকার প্রতি বছর এই খাত থেকে ট্যাক্স পায় $580 কোটি। এ কারণে ব্যাপক হত্যা নৃশংসতার পরও এই খাতের উন্নয়ন অব্যাহত রয়েছে।
আমেরিকায় যে কোনো গুলির ঘটনার পর অবিশ্বাস্যভাবে অস্ত্র নির্মাণ কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়ে যায়। 2017 সালে ফরচুন ম্যাগাজিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, লাস ভেগাসে গুলির ঘটনার পর পুঁজিপতিরা অস্ত্র কোম্পানিগুলোর শেয়ার কেনা বাড়িয়ে দেন। তারা আগেই বুঝতে পারেন এত বড় নৃশংসতার পর অস্ত্রের ব্যবসা আরও জমজমাট হয়ে উঠবে। লাস ভেগাসের ঘটনায় নিহত হয়েছিল 59 জন। এরপর অস্ত্র কোম্পানি স্টর্ম ও রুগারের শেয়ারের মূল্য 3% বেড়ে যায়। এছাড়া আমেরিকান আউটডোর কোম্পানির শেয়ারের দাম বাড়ে 5%। ভিস্তা আউটডোর কোম্পানির শেয়ারের দাম 2% বৃদ্ধি পায়। আমেরিকায় সবসময় এ ধরনের ঘটনার পর মানুষ অস্ত্র কেনা বাড়িয়ে দেয়, এর ফলে অস্ত্র কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়ে যায়। আগ্নেয়াস্ত্র কেনা বেচা ও বহনের অবাধ স্বাধীনতার সঙ্গে সরাসরি মার্কিন অর্থনীতি ও বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের কাছে অস্ত্র বিক্রির মাধ্যমেও বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে আমেরিকা। এ কারণে মার্কিন সরকারের কাছে সবসময় অস্ত্র নির্মাণ কোম্পানির মালিক ও শেয়ার হোল্ডারদের স্বার্থই প্রাধান্য পাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে অবাধে অস্ত্র বহনের পক্ষের সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন বা NRA সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এ কারণে ট্রাম্প সবসময় এই সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। ট্রাম্পের নির্বাচনী প্রচার দপ্তরকে এই সমিতির পক্ষ থেকে অর্থ দেওয়া হয়েছিল বলে মার্কিন গণমাধ্যমে খবর এসেছে। এ কারণে ফ্লোরিডায় গুলির ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প ওই সংগঠনের সদস্যদেরকে প্রকৃত দেশপ্রেমী ও বন্ধু বলে উল্লেখ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 23 জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন।
আসলে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, দেশজুড়ে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু, ইত্তেফাক। কালের কণ্ঠ লিখেছে, প্রথম ঘণ্টায় ছাড়, দ্বিতীয় ঘণ্টায় রাজপথে সরব পুলিশ, ২৩ নির্দেশনা মানতে হবে। করোনার উৎস তদন্তে চীনের বাধা, দায়িত্ব জ্ঞানহীন যুক্তরাষ্ট্র, প্রথম আলো। মুনিয়ার আত্মহত্যা, আনভীরের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ, মানবজমিন। কালের কণ্ঠ লিখেছে, মুনিয়ার মৃত্যু, নুসরাতের অভিযোগ অসত্য প্রমাণিত। অস্ত্র ঠেকিয়ে গরু ব্যবসায়ীর ১৩ লাখ টাকা লুট, যুগান্তরের শিরোনাম। বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ৪১,৫০,০০০, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের শিরোনাম, বাম সখ্যে ইতি, কংগ্রেস আর মমতা কাছাকাছি আসায় রাজ্যে বিরোধী জোট নিয়ে জল্পনা, আনন্দবাজার পত্রিকা। জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহৃত প্রযুক্তি কেন বিরোধীদের উপর প্রয়োগ, সুর চড়িয়ে প্রশ্ন রাহুলের, সংবাদ প্রতিদিন। ১ সেপ্টেম্বর থেকে মহিলাদের হাত খরচ, ১৬ আগস্ট থেকে ফের দুয়ারে সরকার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার, আজকাল। শ্রোতবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বাংলাদেশের সব জাতীয় দৈনিকে প্রধান খবর, কঠোর বিধিনিষেধ শুরু। এ সম্পর্কে ইত্তেফাকের শিরোনাম, দেশজুড়ে আজ থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু। এ বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। কঠোর বিধিনিষেধেও রাজধানীতে মানুষের চলাচল দেখা গেছে বলে দৈনিকটি লিখেছে। গন্তব্যে যেতে মানুষ রাস্তায় বের হয়েছেন, তবে গণপরিবহন না থাকায় মানুষ পায়ে হেঁটে চলেছেন। বিভিন্ন মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে, তবে রাজধানীতে ফিরতে মানুষের ভোগান্তি শেষ নেই। কঠোর বিধিনিষেধের মধ্যেও শিমুলিয়া বাংলা বাজার ঘাটে মানুষের ভিড়। এদিকে কঠোর বিধিনিষেধ চলাকালে কি করা যাবে না, আর কি খোলা কি বন্ধ থাকবে, সে সম্পর্কে মানবজমিনের খবরে বলা হয়েছে, গার্মেন্টস বন্ধ থাকবে, অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন বলেছেন, গতবারের চেয়ে কঠিন হবে এ বিধিনিষেধ। এটি বাস্তবায়ন করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে। এ সময় অফিস, আদালত, গার্মেন্টস, কলকারখানা ও রপ্তানিমুখী সবকিছুই বন্ধ থাকবে। করোনা চিত্র, মানবজমিনের খবর, ৩ জেলায় ২৪ ঘন্টায় ৫৯ জনের মৃত্যু। করোনায় আরও ১৮৭ জনের মৃত্যুর খবরটিও দিয়েছে একই দৈনিক। খুলনা বিভাগে ৩০ জন মারা গেছে। সর্বোচ্চ শনাক্তের হার ২২.১৯। এদিকে ফ্রান্সে কোভিডের ফোর্থ ওয়েভ শুরু হয়েছে। ইউরোপের অর্ধেক মানুষকে টিকা দেওয়া হলেও আতঙ্ক বিরাজ করছে। তবে মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, করোনার বিরুদ্ধে ভুটান মডেল, শিক্ষা নিতে পারে বাংলাদেশ সহ সারা বিশ্ব। মুনিয়ার আত্মহত্যা, আনভীরের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ, মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। কলেজ ছাত্রী মোশারাত জাহান মুনিয়ার আত্মহত্যায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীরের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। এ মামলায় আনভীরকে অব্যাহতি দিয়ে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে গুলশান থানা পুলিশ। গতকাল ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কলেজ ছাত্রী মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোভান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, তাই মামলা তদন্তের চূড়ান্ত প্রতিবেদনে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বাম সখ্যে ইতি, কংগ্রেস আর মমতা কাছাকাছি আসায় রাজ্যে বিরোধী জোট নিয়ে জল্পনা, আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে। নতুন একটি জোটের সূচনা এবং সেই সঙ্গে কি চলতি অন্য জোটের সমাপ্তি? মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশের বার্তার পর এই জোড়া সম্ভাবনা নিয়েই চর্চা শুরু রাজ্যের রাজনৈতিক শিবিরে। আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার লক্ষ্য মাথায় রেখে কংগ্রেসকে সঙ্গে নিয়েই বৃহত্তর জোটের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড নিয়ন্ত্রণে থাকলে শীতকালে কলকাতায় মহাসমাবেশে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানানোর কথাও বলেছেন মমতা।
1 সেপ্টেম্বর থেকে মহিলাদের হাত খরচ, 16 আগস্ট থেকে ফের দুয়ারে সরকার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার, আজকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে ভোটের প্রতিশ্রুতি ছিল। আর ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই সে প্রতিশ্রুতি পূরণ করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে সরকারি অনুদান পাবেন পরিবারের মহিলারা, 500 টাকা করে হাত খরচ পাবেন সাধারণ পরিবারের মহিলারা, আর তফসিলি জাতি উপজাতি মহিলারা পাবেন মাসে 1,000 টাকা। পাশাপাশি 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ফের দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহৃত প্রযুক্তি কেন বিরোধীদের উপর প্রয়োগ, সুর চড়িয়ে প্রশ্ন রাহুল গান্ধীর, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। ফোনে আড়িপাতা কাণ্ডে তৃণমূলের পর কেন্দ্রের উপর চাপ বাড়াতে এবার আসরে কংগ্রেসও। আজ সংসদ ভবনের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা দেন কংগ্রেস সাংসদরা। রাহুল গান্ধী অধীর চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদে সামিল হন সব সাংসদ। সেখান থেকেই প্রতিবাদে সুর চড়ান রাহুল গান্ধী। ইসরায়েলে স্পাইওয়ারের মাধ্যমে তাঁর ফোনও হ্যাক করা হয়েছিল। এই বিস্ফোরক অভিযোগ তুলে রাহুলের বক্তব্য যে স্পাইওয়ার ইসরায়েলের জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার করা হয় তা ভারতে বিরোধীদের উপর প্রয়োগ করা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। সংসদের বাদল অধিবেশনে ঝড় তুলেছে পেগাসাস কাণ্ড। তৃণমূলের পর শুক্রবার কেন্দ্রের উপর চাপ বাড়াল কংগ্রেস। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবার কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান আলাপন।
আলাপন
শ্রোতা বন্ধুরা, সাক্ষাৎকার ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আজ আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ফারুক উদ্দিন সুমন ওরফে সুমন ফারুকের সঙ্গে। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী হলেও শখের বশে অভিনয়ে জড়িয়ে পড়েছেন। এ পর্যন্ত তিনি 3টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ছবিগুলো হচ্ছে দিন, দ্য ডে, দ্য বর্ডার ও মাসুদ রানা। দিন, দ্য ডে হচ্ছে ইরান বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। পরিচালনা করেছেন ইরানি চলচ্চিত্র পরিচালক মর্তজা অতাস জমজম। চলচ্চিত্রটি ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশন এবং বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল যৌথভাবে প্রযোজনা করেছেন। দিন, দ্য ডে মুভিতে অভিনয়ের জন্য সুমন ফারুক কয়েকবার ইরান সফর করেছেন। আজকের অনুষ্ঠানে আমরা তার অভিনীত মুভি এবং ইরানি চলচ্চিত্র শিল্প সম্পর্কে জানার চেষ্টা করব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন গাজী আব্দুর রশিদ।
জনাব সুমন ফারুক, আপনাকে আলাপন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দিন, দ্য ডে মুভিটি সম্পর্কে সংক্ষেপে জানতে চাই। মুভির বাজেট কত, গল্পের মান কেমন, এ সম্পর্কে যদি বলতেন।
দিন, দ্য ডে সিনেমাটি বাংলাদেশ এবং ইরানের যৌথ প্রযোজনার ছবি। এটার মূল পরিকল্পনাকারী আমার বন্ধু অনন্ত জলিল, উনি এটার মেইন লিড ক্যারেক্টারটা করেছেন। উনার উৎসাহে আমি এখানে একটি চরিত্রে কাজ করেছি। ছবিটির বাজেট বলতে যেটা আমরা বুঝি এক অর্থে, সেটা হচ্ছে যে বলতে পারেন এটা মোর দ্যান 150 crore বাংলাদেশি টাকার মতো হবে। কিন্তু এখানে পুরোটাই ক্যাশ ইনভলভমেন্ট না। ইরান তার বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস ফ্যাসিলিটিস দিয়ে এই বাজেটটা রিচ করেছে বলতে পারেন। গল্পমান বলতে, গল্পটা বর্তমান সময়কার সময় উপযোগী একটি গল্প। এখানে ইরান থেকেও ভালো ভালো ক্যারেক্টারগুলো সিলেক্ট করা হয়েছে। এর মধ্যে প্রধান চরিত্রে কাজ করছেন রেজা হেদায়েতি, উনি অনেক বড় মাপের অভিনেতা। সো সিনেমাটি ইরানে যেমন সমাদৃত হবে বাংলাদেশেও হবে, এবং আমার ধারণা যে বহির্বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মানুষ গ্রহণ করবে এবং এই ছবিতে নতুনত্ব পাবে।
2 কোটি টাকা বাজেটের একটি চলচ্চিত্র মানসম্মত হবে এবং এটি নিয়ে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে বিশেষ কৌতূহল থাকবে, এটাই তো স্বাভাবিক। তো ছবিটি কবে নাগাদ মুক্তি পেতে পারে বলে আপনি মনে করেন?
দিনদাডে ছবি মুক্তির ব্যাপারে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা অনেক আগেই মুক্তি পেয়ে যেত ঈদুল ফিতরে, কিন্তু করোনাকালীন সময়ে সারা দুনিয়ার সারা বিশ্বের যে অবস্থা সেই কারণে এটা আপাতত পোস্টপোন্ড অবস্থায় আছে। এটা সুন্দর দিনক্ষণে যখন বিশ্ব পরিস্থিতি আরেকটু ভালো হবে, যেহেতু এটা একটা বড় বাজেটের ছবি, একটু অপেক্ষা করতে হবে ভালো সময়ের জন্য। ভালো সময় আসলেই এটা রিলিজ করা হবে এবং এটা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে রিলিজ করা হবে, পাশাপাশি হলগুলোতেও রিলিজ করা হবে এবং এটা বিভিন্ন দেশে চলবে। সো ওই পরিবেশটির জন্য অপেক্ষা করতে হবে। এটা এই সময় একেবারে স্পেসিফিকলি বলা যাচ্ছে না যে এটা কবে রিলিজ হবে।
জনাব সুমন ফারুক, দিন দ্য ডে মুভিটির শুটিংয়ের জন্য আপনি বেশ কয়েকবার ইরানে এসেছিলেন, তো কেমন কেটেছে আপনার ইরানের দিনগুলো?
ইরানে আমাদের শুটিং পারপাসে প্লাস বিভিন্ন ধরনের মিটিং, প্রথমত এটার যখন আমরা ছবিটি জয়েন্ট ভেঞ্চার আলোচনা করি তখন একবার গেলাম অনন্ত ভাই আমি, তারপর আবার গেলাম সিনেমা শুরু হওয়ার আগে বিভিন্ন লোকেশনগুলো দেখার জন্য, তৃতীয়বার আবার যেতে হলো শুটিংয়ের জন্য। এই সময়টা একটু লম্বা ছিল, প্রায় 1 মাসের মতো। এই দীর্ঘ সময়ে আমরা বিভিন্ন লোকেশনে কাজ করেছি, পুরো টিমটার সাথেই আমরা কাজ করেছি। তখন একটু সামার ছিল, আপনার দুপুরের মধ্যে প্রচণ্ড রোদ পড়ত দুপুরের দিকে, তো দেখা যাচ্ছে যে 5টা থেকে 7টা-8টা পর্যন্ত রাতের শুটিংগুলো করা যেত। তো আমরা এই শুটিংয়ের ফাঁকে ফাঁকে বিভিন্ন লোকেশনে ঘুরেছি, যেমন নাকশাজাহান, খাজু ব্রিজ, তারপরে বিভিন্ন ধরনের পার্ক। ইরান অনেক পার্ক আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার জন্য। সোফার আমরা যেটা পেয়েছি মানুষগুলোও খুব আন্তরিক, ওরা বিকেলবেলা বিভিন্নভাবে পারিবারিকভাবে বসে পার্কের ভিতরে গল্প করতে থাকে, বাদাম খেতে থাকে, তারপরে ওরা পারিবারিক একটা বন্ধনের মধ্যে দিয়েই চলতে থাকে, খুবই আন্তরিক এবং সামাজিক। সো ভালো লেগেছে, সময়গুলো ভালোই কেটেছে।
ইরানি চলচ্চিত্র সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি।
ইরানি চলচ্চিত্র সম্পর্কে বলার মতো যোগ্যতা বা ভাষা আমার নাই, এটা সারা দুনিয়াই জানে ইরানি চলচ্চিত্র কি জিনিস এবং চলচ্চিত্রর জন্য ইরানের জন্ম, ইরানের আবার ইরানের জন্ম চলচ্চিত্রের জন্য, এরকমই ব্যাপারটা। ওরা চলচ্চিত্রকে প্রচুর পরিমাণে মূল্যায়ন করে এবং তারা ছুটির দিনগুলোতে পারিবারিকভাবে বসে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে। ওদের একটা সিনেমার তৈরির পেছনে একটা উদ্দেশ্য থাকে, ওদের আর্টিস্ট সিলেকশনগুলো এইভাবে হয়, ওরা ড্রামাটিক হয় এবং যেই যেই সিনেমাগুলো যেই যেই স্পেসিফিক রোলগুলো যারা প্লে করছে তারা ক্যারেক্টারের মধ্যেই থাকে এবং তাদের টার্গেটগুলোই হচ্ছে আপনার মূলত ফোকাস থাকে, যে আমি এত এজের থেকে এত এজে ফোকাস করব, অথবা আমি কমেডি করব, অথবা আমি অ্যাডভেঞ্চার করব, এই টাইপের। এবং ওদের সবচেয়ে বেশি যেটা চলে সেটা হচ্ছে কমেডি, দ্বিতীয় যেটা চলে সেটা হচ্ছে যে সামাজিক সিনেমাগুলো। ওরা অ্যাকশন ধর্মী ছবি খুব একটা করে না, কিন্তু করলেও ভালো মতো করে, ভালোভাবেই করে। ওরা যেই সিনেমাটাই করে ওরা বুঝে শুনে গুছিয়ে তারপরে করে, এবং ওদের সিনেমার যে ইকুইপমেন্টসের কোনো কমতি নাই, এবং ওদের বাজেট বলতে যেটা, এটা অনেক বড় বাজেটেও কাজ করা যায়, ছোট বাজেটেও কাজ করা যায়। ওরা যখনই, যারা আমাদের সাথে কাজ করেছে বিশেষ করে পরিচালক মুর্তজা আতাস জমজম, তাদেরকে দেখেছি যে লিডারশিপটা কাকে বলে, তারা ফুল ইউনিটটা এমনভাবে ধরে রাখে, ভালোবাসা দিয়ে বলেন, লিডারশিপ দিয়ে বলেন, ওরা চলচ্চিত্রর যে বেস্ট আউটপুট এটা তুলে আনতে পারে, লাইটিং থেকে শুরু করে ক্যামেরা, তারপরে যে বিভিন্ন লোকেশন সিলেকশন, সব কিছুতেই ওরা অনেক পটু এবং পারদর্শী, এবং যারা সিনেমা করে তারা অন্য কিছু করে না। তারা শুধু সিনেমাই করে, সিনেমাই ধ্যান, সিনেমাই জ্ঞান। সো ইরানি চলচ্চিত্র অনেক উন্নত অবশ্যই, কারণ আমরা ছোটবেলা থেকে ইরানি চলচ্চিত্র দেখতে দেখতেই বড় হয়েছি, এবং এখনও আমাদের বাংলাদেশের অনেকগুলো চ্যানেলে ইরানি চলচ্চিত্র কিনে আনা হয়, এটা বাংলায় ডাবিং করে চালানো হয়, এবং এটার দর্শকপ্রিয়তাও এখনও অন্যান্য সিনেমার চেয়ে অনেক বেশি। এবং ওদের কান বলেন, অস্কার বলেন, এখানে নমিনেশনের জন্য ইরানের ফিল্মগুলোর একটা আমার মনে হয় আলাদা একটা কদরই থাকে।
ইরানি চলচ্চিত্র সম্পর্কে আপনি চমৎকার ও বাস্তবধর্মী মূল্যায়ন করলেন। তো জনাব সুমন ফারুক, সবশেষে আপনার কাছে জানতে চাইছি সাম্প্রতিক চলচ্চিত্র দ্য বর্ডার সম্পর্কে আপনি কিছু বলুন।
আমার বর্তমানে যেই সিনেমাটি আমি করেছি সেটার নাম হচ্ছে দ্য বর্ডার। এটা একটা পুলিশ অফিসারের জীবন কাহিনী নিয়ে তৈরি। এখানে আমি লিড ক্যারেক্টারটা করি অ্যাজ এ পুলিশ অফিসার। যারা ক্রাইম করে বা যেই দলগুলো বর্ডার এরিয়াতে, ওদেরকে আমরা ধরতে যাই আমি আমার সোর্স টোর্স নিয়ে বিভিন্নভাবে। তো আমার প্রথমে খুব বেগ পেতে হয় এবং আমার পূর্ববর্তী অফিসারগুলোকে বিভিন্নভাবে হেনস্থা করে এবং মেরেও ফেলে। সো ওই দলগুলোকে যখন আমি ধরতে যাই আমার কিছু ট্রিক্স ফলো করতে হয়, যেমন আমি কিছুদিন ওদের সাথে মিলেমিশে কাজ করি যাতে ওরা বুঝতে পারে যে পুলিশ অফিসারটা আমাদেরই লোক। তো পরবর্তীতে এগুলো প্রকাশ পায় এবং আমার উপরে বিভিন্ন ধরনের অত্যাচার চলে আসে। তো আমি আবার ধীরে ধীরে এটাকে কভার করে রিভেঞ্জ নেই। এটা একটা ভিন্ন ধারার গল্প, তৈরিটাও খুব সুন্দর হয়েছে। এটা টোটালি বাংলাদেশের সিনেমা এবং এটার ডিরেক্টর ছিল সৈকত নাসির ও চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ডিরেক্টর, এবং এটার গল্প এবং মেকিং সব কিছুই আলাদা। আমার মনে হয় দর্শক এটাকে পছন্দ করবে, ভিন্ন ধারার চলচ্চিত্র পছন্দ করবে।
ভিন্ন ধারার মুভি দ্য বর্ডার দর্শক নন্দিত হোক, আমাদের প্রত্যাশাও তাই। তো জনাব সুমন ফারুক, ইরানের চলচ্চিত্র শিল্প এবং আপনার অভিনীত মুভিগুলো সম্পর্কে আজকের এই কথোপকথনে অংশ নেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন। আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি আলাপনের আজকের আসর।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের খুজিস্তান প্রদেশের পানি সংকটের সমাধান করতে কঠোর নির্দেশ দিলেন সর্বোচ্চ নেতা। আগের নির্দেশনা বাস্তবায়ন না হয় অসন্তোষ প্রকাশ। বিভিন্ন ধরনের ড্রোন নির্মাণে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে ইরান। রাশিয়াকে কৌশলগত অংশীদার বলে অভিহিত করলেন ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী। বাংলাদেশে কিছুটা কমল করোনায় মৃতের সংখ্যা। বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার অলিম্পিক লরেলে ভূষিত হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণের দায়ে তৃণমূল এমপি শান্তনু সেনের সদস্যপদ সাময়িক স্থগিত। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। ¶¶